exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.7। সবাইকে স্বাগত কুয়াশায়। আর সঙ্গে আছে শর্মিক, আর শুরুতে যাচ্ছে খুলে কুয়াশায় পাই, সঙ্গে থাকতে কোথাও যাবেন না। প্রিয়দর্শিনী মাত্র 25 বছর বয়সী এক তরুণী দিল্লি ইউনিভার্সিটিতে LLB ডিপার্টমেন্টে পড়াশোনা করত। নিউ দিল্লির বসন্তপুর এলাকায় থেকে পড়াশোনা করত। সে দেখতে বেশ সুন্দর ছিল। শুধু তাই না, চলাফেরা, আচার আচরণ, স্বভাব আর মনোভাব সবকিছুতে খুব ভালো ছিল প্রিয়দর্শিনী। অনেক হাসি খুশি মেয়ে ছিল সে, আর ছিল খুব বুদ্ধিমতি। বাবা সেল মাত্র আর মা রাগেশ্বরী মাত্র দুজনেরই খুব আদরের সন্তান ছিল প্রিয়দর্শিনী। মেয়েকে ছোটবেলা থেকে একদম মাথায় রেখে বড় করেছে তারা। তাদের সব স্বপ্ন যেন এই মেয়েকে ঘিরে। প্রিয়দর্শিনীর জন্ম 23 জুলাই 1970 সালে শ্রীনগর, ইন্ডিয়াতে। শ্রীনগরের প্রেজেন্টেশন কনভেন্ট স্কুলে কেটেছে তার পুরোটা স্কুল জীবন। সেখান থেকে স্কুল শেষ করার পর পুরো পরিবার সহ শিফট হয়ে চলে যায় ইন্ডিয়ার সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি, জম্মুতে। সেখানে গিয়ে প্রিয়দর্শিনী ভর্তি হয় MAM কলেজের ব্যাচেলর ইন কমার্স বিভাগে। MAM কলেজ থেকে বের হওয়ার পর সে নিউ দিল্লিতে চলে যায় সেখানকার নাম করা ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটিতে LLB করার জন্য। বোঝাই যাচ্ছে যে একদম ছোটবেলা থেকেই পড়ালেখায় খুব ভালো ছিল প্রিয়দর্শিনী। তার স্বপ্নই ছিল আইন বিভাগে পড়ে ন্যায়ের পক্ষে লড়বে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কখন তাকে কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না। ইউনিভার্সিটিতে পড়ার সময় দিল্লি ইউনিভার্সিটির এক সিনিয়র শিক্ষার্থী সন্তোষ কুমার সিং এর ভালো লেগে যায় প্রিয়দর্শিনীকে। সন্তোষ প্রিয়দর্শিনীকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু প্রিয়দর্শিনী তাকে না বলে দেয়। এরপর সে সন্তোষকে খুব একটা গুরুত্ব দেয় না, ভাবে যে আরো 10টা ছেলের মতোই হয়তো প্রেম নিবেদনের সাড়া না পেয়ে সন্তোষ আবার নিজের মতো নিজের জায়গায় ফিরে যাবে। কিন্তু এমনটা যে হবার নয়, সন্তোষ প্রিয়দর্শিনীকে এতটাই পছন্দ করত যেন তাকে তার লাগবে, আর সেটা যেভাবেই হোক। তাই সে দিনের পর দিন প্রিয়দর্শিনীকে ফলো করতে থাকে। প্রিয়দর্শিনীর বাসা কোথায়, সে কখন ক্লাসে আসে, ক্লাস থেকে কখন বের হয়, বাসায় কখন যায়, বন্ধুদের সাথে কোথায় কোথায় ঘুরতে বের হয়, যাবতীয় সব খোঁজ রাখতে থাকে এই সন্তোষ কুমার সিং। শুধু নজর রেখে ক্ষান্ত হয়নি সন্তোষ কুমার, বরং প্রিয়দর্শিনীকে রাস্তায় কিংবা যেখানে সেখানে উত্তপ্ত করতো। সে সাহসী প্রিয়দর্শিনী প্রথম প্রথম তেমন কিছুই বলেনি, কিন্তু আস্তে আস্তে সন্তোষের উত্তপ্ততা বেড়েই যেতে লাগলো। এভাবে মাসের পর মাস কেটে যায়, কিছুতেই কমে না তার উত্তপ্ত করা। তাই আর কোনো উপায় না পেয়ে বাধ্য হলো সন্তোষ কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে। কিন্তু সন্তোষের বাবা পুলিশের IPS অফিসার হওয়ায় পুলিশ তার কোনো সরাসরি অভিযোগ গ্রহণ করল না। তাই প্রিয়দর্শিনীকে তার নামে সাধারণ ডায়েরি বা FIR করতে হয়, তাতেও কোনো লাভ হয় না। সন্তোষ তার পেছন পেছন সব জায়গায় যেতে থাকে এবং এক পর্যায়ে তাকে হুমকি দিতে শুরু করে। এবার প্রিয়দর্শিনী আবার পুলিশ স্টেশনে যায় সন্তোষের নামে অভিযোগ করতে। এবার পুলিশ বাধ্য হয় প্রিয়দর্শিনীর জীবনের সুরক্ষার জন্য তার সাথে একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার দিয়ে, কিন্তু শুধুমাত্র কিছু সময়ের জন্য। এসব দেখে সন্তোষ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে প্রিয়দর্শিনীকে ইউনিভার্সিটি থেকে বের করার জন্য তাদের ইউনিভার্সিটির প্রধানের কাছে অভিযোগ করে যে প্রিয়দর্শিনী একই সাথে দুইটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পরে ইউনিভার্সিটি কমিটি খোঁজ নিয়ে দেখে যে প্রিয়দর্শিনী 1991 সালে BCom ডিগ্রি পাশ করে থাকে, যেটা এই ভার্সিটিতে ভর্তি হওয়ার অনেক আগের কথা। তাই সন্তোষের অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়। 23 জানুয়ারি 1996 সাল, 25 বছর বয়সী প্রিয়দর্শিনী মাত্র অন্য সব দিনের মতো সেদিনও দিল্লি ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে যায় ক্লাস করতে। সকাল 11:15 থেকে দুপুর 12:00 পর্যন্ত ক্লাস করার পর সে তার পার্সোনাল সিকিউরিটি অফিসার রাজেন্দর সিং এর সাথে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তাই দুপুর 2:00 দিকে সে তার বাসায় পৌঁছে। বাসায় যাবার পর প্রিয়দর্শিনী তার পার্সোনাল সিকিউরিটি অফিসার রাজেন্দর সিংকে আবার বিকেল 5:00 দিকে আসার কথা বলে চলে যেতে বলে। প্রিয়দর্শিনীর কথা মতো সে চলে যায় তার অন্য কাজে। বিকেল 4:00 দিকে রাজেন্দর সিং প্রিয়দর্শিনীর বাসায় চলে আসে। তার সাথে আর কজন পুলিশও ছিল। রাজেন্দ্রের বাড়ির সামনে এসে অনেকবার কলিং বেল বাজায়, কিন্তু কেউ দরজা খুলে না। সে ভাবে প্রিয়দর্শিনী হয়তো ঘুমোচ্ছে, তাই সে আরো বারবার করে কলিং বেল বাজাতে থাকে, তবু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। প্রিয়দর্শিনীর পার্সোনাল সিকিউরিটি অফিসার রাজেন্দ্র সিং কিছুটা ঘাবড়ে যায়। এবার সে বাড়ির পেছনের দরজায় কড়া নাড়তে গিয়ে লক্ষ্য করে যে পেছনের দরজা খোলাই আছে। সে আর তার সাথে থাকা আরেকজন পুলিশ সেই দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। কোথাও কোনো শব্দ নেই। তারা দুজন সোজা চলে যায় প্রিয়দর্শিনীর শোবার ঘরে। তারা ভেবেছিল প্রিয়দর্শিনী হয়তো বিশ্রাম নিচ্ছে, কিন্তু ঘরের ভেতর ঢোকার পর যা দেখতে পেল তার জন্য প্রস্তুত ছিল না কেউ। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। দিল্লি ইউনিভার্সিটির 25 বছর বয়সী ল স্টুডেন্ট প্রিয়দর্শিনী মাত্রু তার শোবার ঘরের খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর সাদা রঙের একটা ইলেকট্রিসিটির তার পেঁচিয়ে রয়েছে তার গলায়। না, প্রিয়দর্শিনী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তাকে খুন করা হয়েছে। যে মেয়েটার জীবনের নিরাপত্তা ছিল অফিসার রাজেন্দ্র সিং এর দায়িত্ব, সে মেয়েটা এখন নিজ ঘরে লাশ হয়ে পড়ে আছে। রাজেন্দ্র সিং সঙ্গে সঙ্গে বসন্তগঞ্জের পুলিশ স্টেশনে ফোন করে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে সব পুলিশ চলে আসে এই বাড়িতে। পুলিশ প্রিয়দর্শিনীর মৃতদের কাছে গিয়ে দেখে তার আশেপাশে ছোপ ছোপ অনেক রক্তের দাগ, কয়েকটা কাঁচের টুকরো পড়ে আছে, আর যে ইলেকট্রিক তার দিয়ে শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে সেই তারটা এখনো প্রিয়দর্শিনীর গলায় পেঁচানো। দেখে বোঝাই যাচ্ছে যে তাকে কোনো ভারী বস্তু দিয়ে অনেকবার আর অনেক জোরে জোরে আঘাত করা হয়েছে। যতটুকু দেখা যায় গায়ে নীলাম দাগ বসে গেছে। আর আরেকটি জিনিসও মনে হচ্ছে লাশ দেখে, কেউ একজন প্রিয়দর্শিনীকে মারা রাখে খুব পাশবিকভাবে ধর্ষণ করেছে। এই সব কিছুর ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য পুলিশ মেঝে থেকে রক্তের স্যাম্পল সংগ্রহ করে আর লাশ পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য। প্রিয়দর্শিনীকে যখন খুন করা হয় তখন তার বাসায় কেউ ছিল না, সবাই কোনো না কোনো কাজে বাইরে গিয়েছিল, এমনকি বাড়ির কাজের মেয়েটিও কিছু সময়ের জন্য পাশের বাড়িতে ছিল, আর সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। প্রিয়দর্শিনীর পরিবারকে খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা ছুটে চলে আসে। প্রিয়দর্শিনীর বাবা সেন মাত্রু আর মা রাজেশ্বরী মাত্রু দুজনে হন্তদন্ত হয়ে প্রিয়দর্শিনীর ঘরে পৌঁছায় ঠিক যখন তার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল ময়নাতদন্তের জন্য। নিজের মেয়ের লাশ দেখে কেমন যেন দিশেহারা হয়ে পড়ল মা রাজেশ্বরী, বাবা সেন মাত্রু। তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারল না। বাবা মায়ের কাছে নিজের সন্তানের লাশ দেখাচ্ছে বড় শাস্তি যেন কিছুই হতে পারে না। এর মধ্যে প্রিয়দর্শিনীর মা কিছুটা শান্ত হলে পুলিশ তাকে কিছু জিজ্ঞাসাবাদ হয়। তখন সে জানায় একজনকে তার সন্দেহ হয়, সন্দেহ না, সে নিশ্চিত যে প্রিয়দর্শিনী ভার্সিটির সেই সিনিয়র সন্তোষ কুমার সিংই তার মেয়ের এই পরিণামের জন্য দায়ী। সন্তোষের বিরুদ্ধে প্রিয়দর্শিনী পুলিশ স্টেশনে অভিযোগও করেছে, আর এখানে তার মেয়েকে এই একজনই উত্তপ্ত করত, তাই সব সন্দেহ তার উপর যাওয়া স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা এত সহজ না, কারণ সন্তোষ কুমার সিং এর বাবা পুলিশ ইন্সপেক্টর। প্রিয়দর্শিনীর মৃত্যুর কয়েক ঘন্টা পরে সন্তোষ কুমার সিংকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তখন সাধারণ জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ লক্ষ্য করলো সন্তোষের ডান হাত ঠিক আছে। তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে কিছুদিন আগে সে বাইক থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পুলিশ তার হাতে মেডিকেল এক্সামিনেশন করার নির্দেশ দেয়, আর 25 জানুয়ারি তাকে আবার পুলিশ স্টেশনে আসার আদেশ দিয়ে সেদিনকার মতো ছেড়ে দেয়। পুলিশ সন্তোষ কুমার সিংকে নিয়ে কিছুটা চিন্তিত ছিল, কারণ সে যদি আসলে খুন করে থাকে তাহলে সে তার যোগ্য শাস্তি নাও পেতে পারে, কারণ তার বাবা পুলিশের আইপিএস অফিসার। তার পরের দিন মানে 24 জানুয়ারি সব পত্রিকায় প্রিয়দর্শিনী মাত্রুর মৃত্যুর খবর ছাপা হয়ে যায়। শুধু পত্রিকাতেই না, বরং টেলিভিশনের খবরের সারাদিন এই খুনের খবর চলতে থাকল। একজন ল স্টুডেন্টের খুনের ঘটনা পুরো দেশ জেনে গেল মুহূর্তের মধ্যে, আর যখন মিডিয়ায় কেসের সাথে ইনভলভ হলো তখন এই কেস সলভ করার জন্য পুলিশের উপর চাপ আরো বেড়ে গেল। প্রিয়দর্শিনীর ময়নাতদন্তের রিপোর্টে তাকে ধর্ষণ করার প্রমাণ বেরিয়ে আসে, আর সেখান থেকে পাওয়া যায় সন্তোষ কুমার সিং এর DNA, মানে খুনের সাথে সন্তোষ ছাড়া আর কেউ জড়িত, এটা তারই কাজ। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ সন্তোষ কুমারকে গ্রেফতার করে, আর তারপরে পুলিশ চলে যায় সন্তোষের বাড়িতে তল্লাশি চালাতে। সেখানে গিয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে তারা একটা কালো রঙের হেলমেট পায় যেটার সামনের কাঁচটা ভাঙা। পুলিশে ভাঙা হেলমেট সহ সন্তোষের মোটরসাইকেল জব্দ করে। Thank you. বাবা মা বাসন্ত কুঞ্জের পুলিশের উপর ঠিক ভরসা রাখতে পারে না, কারণ এই খুনের সাথে পুলিশের আইপিএস অফিসারের ছেলে জড়িত। তারা দিল্লি প্রশাসনের কাছে এই কেস সলভ করার জন্য আর তাদের মেয়ের খুনিকে তার যোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানায়। দিল্লি প্রশাসন কিছুক্ষণের মধ্যেই অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। পুলিশের ইনভেস্টিগেশন শেষ হতে না হতেই সেখানে সিবিআই কে পাঠিয়ে দেয়। 25 জানুয়ারি সিবিআই প্রিয়দর্শনের কেসটা হাতে নেয় আর সাথে সাথেই এই কেস সলভের কাজে লেগে যায়। সিবিআই সবার প্রথমে সন্তোষকে আটক করে, তারপর ঘটনাস্থল আর সন্তোষের বাড়ি থেকে পাওয়া সব প্রমাণ পুলিশের কাছ থেকে সংগ্রহ করে রাখে। সিবিআই প্রথমে এই কেসে পাওয়া সব বায়োলজিক্যাল প্রমাণের উপর ভিত্তি করে আগাচ্ছিল, তারপর আস্তে আস্তে অন্যান্য প্রমাণ ও সাক্ষী খুঁজতে লাগলো। আর এর মধ্যে তারা জেনে গেল যে ল পাস করার পরও সন্তোষ প্রায় দিল্লি ইউনিভার্সিটির আশেপাশে ঘোরাফেরা করত। আর শুধু তাই বরং প্রতিদিন প্রিয়দর্শীদের ক্লাস শেষ হলে সে তার মোটরসাইকেল নিয়ে তার গাড়ির পেছন পেছন বাসা পর্যন্ত যেত, শুধু ফলো করেই ক্ষান্ত হয়নি সে। রাস্তায় লালবাতি জ্বললে প্রিয়দর্শীদের গাড়ির পাশে দাঁড়িয়ে তাকে অনেক আপত্তিকর কথা বলত। একদিনে সবকিছু মাত্রা ছাড়িয়ে যায়। সন্তোষ প্রিয়দর্শীদের বাড়িতে গিয়ে তার দরজা অনেক জোরে জোরে ধাক্কা দিতে থাকে, দরজা না খুলে ভেঙে ফেলে হুমকিও দেয়। সন্তোষের এসব কাজে অতিষ্ঠ হয়ে প্রিয়দর্শিনী 1995 সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অনেকবার পুলিশ স্টেশনে গিয়ে তার নামে অভিযোগ করে, কিন্তু প্রতিবারই পুলিশ সন্তোষকে থানায় ডেকে ক্ষমাস্বরূপ দরখাস্ত লিখিয়ে ছেড়ে দিত। থানা থেকে বের হয়ে আবার সব আগের মতোই শুরু হতো সন্তোষের। সন্তোষ একইভাবে প্রিয়দর্শিনীকে উত্তপ্ত করতে থাকে। অবশেষে তার সুরক্ষায় তার সাথে সবসময় থাকার জন্য একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার দিয়ে দেওয়া হয়েছিল। সিবিআই প্রিয়দর্শিনীর বাড়ির আশেপাশের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলো প্রিয়দর্শিনীর দুজন প্রতিবেশীর কাছ থেকে। সেই দুজন প্রতিবেশী জানায় যে যেদিন প্রিয়দর্শিনী খুন হয় সেদিন দুপুরবেলা তারা সন্তোষকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। আবার মেডিকেল রিপোর্টে দেখা যায় যে সন্তোষের ডান হাতে ফ্র্যাকচার হয়েছে। সন্তোষ পুলিশকে জানিয়েছিল যে 8-9 দিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্টে সে হাতে ব্যথা পায়, কিন্তু পুলিশের মেডিকেল রিপোর্ট জানায় তার হাতের ফ্র্যাকচার 8-9 দিনের পুরনো না, বরং 2-1 দিনের। এবার তাকে এটা নিয়ে প্রশ্ন করা হলে সে কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। অন্যদিকে তার বাবা ইনভেস্টিগেশন বন্ধ করার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল, আর সন্তোষও একটা গা ছাড়া ভাব নিয়েছিল, কারণ সে একদম নিশ্চিত যে তার বাবা তাকে কেসের ঝামেলা থেকে বের করে আনবে, আর সেটা যেভাবেই হোক না কেন। সন্তোষ সিবিআই কে জানায় যে সময় প্রিয়দর্শিনী খুন হয় তখন সেটা ক্লাসে ছিল, কিন্তু তার বাড়ি থেকে ভাঙা হেলমেট পাওয়া, তার হাতে ফ্র্যাকচার থাকা আর প্রিয়দর্শিনীর প্রতিবেশীদের সাক্ষী সব কিছুতে তার ঘটনাকে সত্য প্রমাণ করতে পারে না, কিছু একটা সন্দেহ যেন থেকেই যায়। সিবিআই এর মতো যখন প্রিয়দর্শিনীর উপর হামলা করে এবং তাকে ধর্ষণ করে তখনই সন্তোষের হাতে আঘাত পেয়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রিয়দর্শিনীর শরীরে 19টা আঘাতের চিহ্ন ছিল, তার মানে বোঝাই যাচ্ছে যে ধর্ষণের আগে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়, আর তাকে কাবু করার জন্য হেলমেট জাতীয় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছিল, আর এই জন্য হেলমেটের সামনের কাঁচ ভেঙে যায়। সন্তোষের বাড়ি থেকে যখন তার মোটরসাইকেল হেলমেট সহ জব্দ করা হয় তখন সে হেলমেটের সামনের কাঁচ ভাঙা ছিল, আর প্রিয়দর্শিনীর লাশের আশেপাশে পড়ে থাকা ভাঙা কাঁচ সে হেলমেটেরই। ব্যাস, এটা তো প্রমাণ হয়েই গেল যে সন্তোষের হেলমেট দিয়ে প্রিয়দর্শিনীকে আঘাত করা হয়েছিল। এবার সিবিআই অপেক্ষা করছিল হায়দ্রাবাদ ল্যাবে ডিএনএ টেস্টের রেজাল্টের জন্য। খুব তাড়াতাড়ি সেই রেজাল্টে চলে এলো। প্রিয়দর্শিনীর আন্ডারগার্মেন্টসে পাওয়া স্পেসিমেনের ডিএনএ টেস্ট সন্তোষকেই দোষী প্রমাণ করে। এখন নিঃসন্দেহে এটা প্রমাণিত যে সেদিন সন্তোষী প্রিয়দর্শিনীকে ধর্ষণ করেছিল। সিবিআইর কাছে এই কেস এখন সলভ। তাদের মতো 1996 সালের 23 জানুয়ারি সন্তোষ ইউনিভার্সিটি থেকে প্রিয়দর্শিনীকে ফলো করতে করতে তার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ পর সে যখন দেখলো প্রিয়দর্শিনীর পার্সোনাল সিকিউরিটি অফিসার রাজেন্দ্র সিং বাড়ি থেকে বের হয়ে যায় তখন সে তার একা থাকার সুযোগ নেয়। বাড়িতে ঢুকে প্রিয়দর্শিনীকে ধর্ষণ আর খুন করার পর সে তার মোটরসাইকেলে করে দিল্লি ইউনিভার্সিটির ল সেন্টারের ক্লাসে গিয়ে বসে, যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে। কিন্তু তার এই চালাকিও সফল হয়। সিবিআইয়ের একজন অফিসার প্রিয়দর্শিনীর বাড়ি থেকে দিল্লি ইউনিভার্সিটির ল সেন্টার পর্যন্ত মোটরসাইকেলে করে যায়, শুধুমাত্র বাড়ি আর ক্লাসের মাঝে দূরত্ব বোঝার জন্য। সিবিআই অফিসার 40 থেকে 45 গতিবেগে ল ক্লাসে পৌঁছে যায় প্রায় 30 মিনিটের মধ্যেই। তার মানে চাইলেই মোটরসাইকেলের গতিবেগ আরো বাড়িয়ে আরো দ্রুত ক্লাসে পৌঁছে যাওয়া সম্ভব। তাই খুন করার পর নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ল ক্লাসকেই উপযুক্ত মনে করে সন্তোষ। ব্যাস, সিবিআইয়ের ইনভেস্টিগেশন এখন শেষ। তারা সন্তোষকে প্রিয়দর্শিনীর খুনি প্রমাণ করার জন্য পর্যাপ্ত প্রমাণ পেয়ে গেছে। এবার বিচারের পালা। সিবিআইয়ের বিচার কার্য শুরু করার জন্য সব প্রমাণ নিয়ে ট্রায়াল কোর্টের কাছে যায়। 1999 সালের 3রা ডিসেম্বর, অর্থাৎ প্রিয়দর্শিনী মাত্তুর খুনের প্রায় 4 বছর পর ট্রায়াল কোর্ট এই কেসের প্রত্যেকটা প্রমাণ খতিয়ে দেখে। আর প্রতিটা প্রমাণ দেখেই তারা বলে এটা নাকি সন্তোষের উপর করা অভিযোগের বিরুদ্ধে। আর ডিএনএ রিপোর্টের বেলায় বলে সঠিকভাবে এই ডিএনএ টেস্ট সম্পন্ন করা হয়নি। অর্থাৎ সিবিআই বের করা সব তথ্য আর প্রমাণ ট্রায়াল কোর্ট প্রত্যাখ্যান করে আর সন্তোষকে ছেড়ে দেওয়া হয়। কেউ সরাসরি মুখে না বলতে চাইলেও সবাই এটা বুঝতে পারছিল যে সন্তোষ কুমার সিং এর বাবা পুলিশ আইপিএস অফিসার হওয়ায় সন্তোষকে বাঁচাতে এমনটা করা হয়েছে। শুধু তাই না, সিবিআই কেও দোষ দেওয়া হচ্ছিল প্রিয়দর্শিনীর মাত্তুর মার্ডার কেস ভালো মতো সলভ না করতে পারার জন্য। সন্তোষ কুমার সিং এর ছাড়া পাওয়ার খবর পুরো মিডিয়াতে ছড়িয়ে যায়। শুধু দেশের সাধারণ মানুষই না, সিবিআইও এই খবরে ক্ষেপে স্তব্ধ হয়ে যায়। এরপর শুরু হয় আন্দোলন, কারণ সন্তোষের মতো খুনি খোলা রাস্তায় হাঁটলে হয়তো প্রিয়দর্শিনী মাত্তুর মতো আরো অসংখ্য প্রতিভাবান তরুণীকে অকালে প্রাণ হারাতে হবে। বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও রাস্তায় নামে ট্রায়াল কোর্টের নির্দেশের বিরুদ্ধে আন্দোলন করতে। এই আন্দোলন তুমুল পর্যায়ে গেলে হাইকোর্ট বাধ্য হয় এই কেস নিয়ে বিচার কার্য পুনরায় শুরু করতে। সিবিআই যেসব প্রমাণ বের করেছিল সেসব প্রমাণ আবার খতিয়ে দেখে হাইকোর্ট। আবার এই কেসের একদম শুরু থেকে ইনভেস্টিগেশন করতে হয় হাইকোর্টকে। প্রিয়দর্শিনী মাত্তুর পুলিশের কাছে সন্তোষের বিরুদ্ধে উত্তপ্ত করার অভিযোগ 1996 সালের 23 জানুয়ারি, অর্থাৎ প্রিয়দর্শিনীর খুনের দিন সন্তোষকে কালো হেলমেট হাতে তার বাড়ির সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকতে দেখা, প্রিয়দর্শিনী খুনের পর তার জামাতে সন্তোষের ডিএনএ খুঁজে পাওয়া সহ বাকি সব প্রমাণ আবার ইনভেস্টিগেট করে দেখে। সব প্রমাণের সত্যতা খুঁজে পাওয়ার পর হাইকোর্ট সন্তোষকে প্রিয়দর্শিনী মাত্তুর খুনি হিসেবে ঘোষণা করে। এবার আর রেহাই পেল না সন্তোষ কুমার সিং, আবার তাকে আটক করা হলো। এরপর চলতে থাকে বিচার কাজ। সন্তোষ কুমার সিংকে আটক করার পর 6 বছর পার হয়ে যায়। এই দীর্ঘ 6 বছর শুনানির পর 2006 সালের অক্টোবর মাসে দিল্লি হাইকোর্ট প্রিয়দর্শিনী মাত্তুকে খুন করার অপরাধে সন্তোষ কুমার সিংকে মৃত্যুদণ্ড দেয়। দিল্লি হাইকোর্ট এটাও প্রমাণ করে যে সন্তোষকে বাঁচানোর জন্য তার বাবা আইপিএস অফিসার ট্রায়াল কোর্টের কাছ থেকে সাহায্য নেয়। সন্তোষ কুমার সিংকে ট্রায়াল কোর্ট ছেড়ে দেওয়ার পর সেকে বিয়েও করে। শুধু তাই না, সে বিলেতি ল প্র্যাকটিস করাও শুরু করেছিল। 2007 সালের 19 ফেব্রুয়ারিতে সন্তোষ কুমার সিং ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করে। সুপ্রিম কোর্ট সিবিআইয়ের ইনভেস্টিগেশন করা কেস ফাইলটা আবার ইনভেস্টিগেট করে দেখার ব্যবস্থা করে। দীর্ঘ 3 বছর পর 2010 সালের অক্টোবরে সুপ্রিম কোর্টে সন্তোষ কুমারকে প্রিয়দর্শিনী মাত্তুর ধর্ষক আর খুনি ঘোষণা করে, কিন্তু তার সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করার আদেশ দেয়। প্রায় 4 বছর জেলে থাকার পর সন্তোষ কুমার জবানবন্দিতে বের হয়ে যায় 2011 সালের মার্চে। জবানবন্দি থেকে ফেরার প্রায় 1 বছর পর সে আবার জবানবন্দিতে বের হয় 6 মার্চ, কিন্তু অনেক চেষ্টা করে তার বাবা পুলিশের আইপিএস অফিসার হওয়ার পরও সন্তোষ কুমার কিছুতেই আইপিএস থেকে ছাড়া পায় না। 23 জানুয়ারি 1996 সালে 25 বছর বয়সী প্রিয়দর্শিনী মাত্তুকে ধর্ষণ আর খুন করার অপরাধে সন্তোষ কুমার সিং এখন যাবজ্জীবন কারাদণ্ডে আটকা পড়ে আছে জেলে। যদিও মৃত্যুদণ্ড ছিল তার জন্য উপযুক্ত শাস্তি, কিন্তু তবুও মানুষ শুকিয়ে হয় না আর কখনো খোলা আকাশের নিচে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না, পারবে না এইভাবে অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে। শুনছেন এবিসি রেডিও 89.7, আর সময় হয়ে গেছে কুয়াশার মূল গল্পে যাবার। এখন শুনবেন গল্পের প্রথম গল্প, তারপর আবারও ফিরছি প্রথম পর্ব শেষ করে। আজ শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি কুয়াশা শুনছেন এবিসি রেডিও 89.7।
কিন্তু নীতি, এটা কি করে হয়?
আমি আগেই জানতাম তুমি আমার কথাগুলো মোটেও বিশ্বাস করবে না।
দেখো, বিশ্বাস করা না করার প্রশ্ন তো অনেক পরে আসে, এ তো সম্ভবই না।
তার মানে তুমি আমার সাথে থাকছো না?
হ্যাঁ, ব্যাপারটা তেমন না,
আমি এর একটা শেষ দেখতেই চাই রুদ্র, যেভাবেই হোক আমাকে পুরো ব্যাপারটা জানতেই হবে।
দেখো, এত রিস্কি একটা কাজ আমাদের দুজনের পক্ষে করা সম্ভব না।
তোমার কি মনে হয়? এটা আমি জানি না।
জানো তাহলে এমন করছো কেন?
রুদ্র, আমরা তো ব্যাপারটা এখানে এসে টের পেয়েছি, কিন্তু এখানে এমন কয়েকজন মানুষ আছেন যারা এটার জন্য এখানে এসেছেন।
মানে তারা কারা?
সময় মতো লাঞ্চ করতে চলে এসো, তখনই সব বুঝতে পারবে।
রুদ্র বেশ ঝামেলার মধ্যে পড়ে গেছে। নীতি সারা জীবনই এমন, যখন যা মাথায় ওঠে তাই করে। নীতিকে অনেক বোঝানোর চেষ্টা করলো রুদ্র, তবে তাতে কোনো কাজ হল না। তার উপর কোনো কিছু পরিষ্কার করে বলেও না নীতি। রুদ্র যতটা না বিরক্ত তার চেয়ে অনেক বেশি চিন্তিত। এসব করতে গিয়ে ওর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? নীতির কথা মতো ঠিক সবে লাঞ্চ করতে নীচে গেল রুদ্র। তখনও তেমন কেউ আসেনি সেখানে। একটা কোনার টেবিলে বসে নীতির জন্য অপেক্ষা করতে থাকে রুদ্র। হঠাৎ করে হেঁটে আসার শব্দ শুনে পেছনে তাকে রুদ্র।
কেমন লাগছে আপনাদের?
ভালো। আসলে শুধু ভালো বললে ভুল হবে, অনেক ভালো লাগছে।
আমাদের এখানে সবসময় এমন ভিড়ই লেগে থাকে, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো?
না না, ঠিক আছে।
লাঞ্চ অলরেডি আমরা সার্ভ করে দিয়েছি, আপনি চাইলে এখনই শুরু করতে পারেন, বেশি ভিড় হয়ে যাওয়ার আগে।
না ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরেই শুরু করব।
ঠিক আছে।
তোমার সামনে যে লোকটা আছে তার দিকে তাকাও, সে তাদের মধ্যে একজন। তুমি হয়তো খেয়াল করছো না, তুমি হয়তো খেয়াল না করলেও সে কিন্তু তোমাকে অনেক ভালো করে লক্ষ্য রাখছে। নীতি হঠাৎ করে এমন মেসেজ কেন পাঠালো? তার মানে কি ও আমাকে দূর থেকে দেখছে? কিন্তু আমার সামনে তো দুজন, কার কথা বলছেন?
তুমি এখনো খাওয়া শুরু করনি? আমার তো অনেক আগে খিদে পেয়ে গেছে।
না মানে আমি তোমার জন্যই ওয়েট করছিলাম।
ওদের লাঞ্চের আইটেম গুলো কিন্তু দারুণ, চলো চলো জলদি চলো।
কিন্তু নিতে,
আরে চলো তো, ভালো করে লোকটাকে লক্ষ্য করতে হবে।
হ্যালো, কোথায় আছো? এখনো নামছো না কেন? হ্যাঁ হ্যাঁ, ওরা নেমে গেছে, জলদি চলে এসো, না হয় সময় মতো যেতে পারবো না।
সাদমানকে ফোন করেছিলেন নাকি? ও তো সবসময় লেট।
আপনি কখন এলেন?
আপনি ফোন করার ঠিক আগ দিয়ে।
নজর রাখছেন তো?
প্রতিটা মুহূর্তে। সবার মনে একটা ব্যাপার ঘুরছে, যদিও সবাই সবার কথা জানে না, কিন্তু সবার মাথায় যে ব্যাপারটা ঘুরছে তা আলাদা নয়। লাঞ্চ শেষ করে সবাই যার যার গ্রুপে চলে গেলেও পাঁচজন মানুষ আলাদা আলাদা ভাবে বেরিয়ে গেল হোটেল সুকতারা থেকে। খুব অবাক করা কথা হলো, তারা পাঁচজন একই জায়গায় যাচ্ছে।
শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বই বাড়িতে। আপনারা বিভিন্ন দেশ থেকে আমাদের এই বই বাড়িতে এসেছেন, তাই আপনারা আমাদের অতিথি। আশা করি আমাদের বই বাড়ির প্রতিটি বই আপনাকে মুগ্ধ করবে। প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর আপনার জীবনের সাথে মিশে যাবে। যে কোনো সাহায্যের জন্য আমাকে হেল্প ডেস্কে যোগাযোগ করবেন। ধন্যবাদ।
সাদমানকে দেখতে পাচ্ছেন?
ও তো এখানকার লোকদের সাথে কথা বলছে, যদি কিছু জানা যায়।
ওকে দিয়ে কোনো কাজ হবে কিনা আমার সন্দেহ আছে।
ও যতটা বোকা সেজে থাকে আসলে কিন্তু ততটা বোকা না।
কাজটাও ঠিক মতো করতে না পারলে কিন্তু আমাদের এত পরিকল্পনা সব মাঠে মারা যাবে।
আশা করি ও আমাদের নিরাশ করবে না।
আপনি কি কি খবর পেয়েছেন?
যতটুকু জেনেছি ততই চাবি কার কাছে আছে সেটা বড় এক প্রশ্ন।
চাবি কোথায় আছে তাও কেউ জানে না?
না, প্রথম থেকে কেউ জানে না এটা কোথায় আছে। তবে ধারণা করা যায় যে ড্যামিয়েনের মৃত্যুর পর সেটা হাত বদল হয়েছে।
তা তো আমিও জানি, কিন্তু এখন চাবিটা কোথায় আছে তা জানা দরকার।
এটা তো শুধু কঠিনই নয়, পুরো অসম্ভব।
এটাকে তো সম্ভব করতেই আমরা এসেছি।
আচ্ছা, এখানে আমাদের একসাথে থাকাটা ঠিক হবে না, আমি বরং একটা বই নিয়ে আসি, এখানে তো সবাই সেটাই করছে।
আর বাকি দুইজনের দিকে ঠিকভাবে নজর রাখবেন কিন্তু।
তুমি ঠিকই বলেছ মিতি, ওরা আমাদেরকে খুব ভালো করে ফলো করছে।
ওরাও কিন্তু আমাদের মতো এখানে এসছে, আমি আমাদের সবার উদ্দেশ্য কিন্তু একই।
তাহলে আমরা সবাই একসাথে কাজটা করলেই তো হয়।
না, এখন সেই সময় আসেনি।
মিতি, তুমি চাবির কথা কি যেন বলছিলে?
আস্তে বলো, একটা বই হাতে নিয়ে পড়ার ভান করতে পারছো না আমার মতো?
সরি,
আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে কাছাকাছি একটা গ্রামে যাব, ওখানে একজনের বাসায় যাব আমরা।
ওখানে কি আমাদের লাভ কি?
ওখানে এমন একজন থাকেন যে ড্যামিয়েনকে খুব কাছে থেকে দেখেছে, তার কাছ থেকে যদি কোনো তথ্য বের করা যায়।
মিতি, এটা করলে কিন্তু আমাদের কাজের ক্ষতি হয়ে যাবে।
ক্ষতি? কেন? তোমার এমন কেন মনে হচ্ছে?
উনি তোমাকে সবকিছু বলতে যাবে কেন?
শুনেছি তিনি অনেক বয়স্ক, আর ওনার সাথে ড্যামিয়েনের অনেক বছর আগে ঝামেলা হয়ে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল।
তাই তোমার কাছে মনে হলো যে ওনার কাছে তুমি আর আমি গেলে উনি আমাদেরকে সব কিছু বলে দেবে? ওনারা এমন না। তোমাকে কিছু কথা বলি তাহলে, মন দিয়ে শোনো। ওনার সাথে ড্যামিয়েনের ঝামেলা হয়েছে অনেক আগে, কি তাই তো? সব গোপন তথ্য যদি ফাঁস করে দেওয়ার মতো লোক তিনি হতেন, তাহলে তোমার কি মনে হয় উনি এত বছর ওয়েট করতেন?
কথাটা তো ভুল বলনি, আমি তো এভাবে ভেবে দেখিনি।
ওনারা একটা জিনিস খুব মেনে চলেন, কখনো কথা দিলে সেটা মৃত্যু পর্যন্ত রাখার চেষ্টা করেন। বিশ্বাসঘাতকতা এদের রক্তে নেই।
তার মানে আমরা কারো কাছ থেকে কোনো তথ্যই পাবো না?
না, আর তাই তো আমার মনে হয় শুধু শুধু ব্যাপারটা নিয়ে আমার সময় নষ্ট করছে। আমাদের ফিরে যাওয়াটা উচিত।
না, এই রহস্যের সমাধান না দেখে আমি যেতে পারবো না। আমার অনেক দিনের স্বপ্ন রুদ্র, আমি এটা নিয়ে একটা নিউজ করবো।
নীতি, দেখো আমাদের এই মিশনটা কিন্তু নিরাপদ না।
দেখি কি হয়। আচ্ছা, তুমি এখানে একটু থাকো তো, আমি সিস্টার ক্রিস্টিনার সাথে একটু কথা বলে চলে আসি।
হ্যালো সিস্টার, গুড মর্নিং।
হ্যালো, গুড মর্নিং।
কেমন আছেন?
ভালো, আপনি কেমন আছেন?
চলছে। আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
চেষ্টা করছি চেনার, তবে কাজ হবে বলে মনে হয় না। বয়সটা ঠিক আমার সাথে সহযোগিতা করছে না।
আমি অনেক কিছু জানতে চাই।
কোন ব্যাপারে?
এই বই ঘরটাকে নিয়ে।
এটা তো সবাই জানতে চায়। আপনি কি প্রথমবার এখানে?
হ্যাঁ, মানে হ্যাঁ, প্রথমবার।
জানার ইচ্ছেটা একেবারে স্বাভাবিক।
আপনি কি এখন ফ্রি আছেন?
হাতে অল্প কিছু কাজ আছে। আপনি 30 মিনিট পরে আমার রুমে আসতে পারেন, এদিক দিয়ে সোজা গিয়ে ডানে।
হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ সিস্টার,
দেখা হচ্ছে তাহলে।
হ্যালো, হ্যাঁ ঠিক আছে। না না, আমি বুদ্ধি করে বলবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। নীতি,
আমাকে বলছেন?
হ্যাঁ, এখানে নীতি নামের আর কেউ আছে নাকি?
আমি আপনাকে ঠিক...
ও নীতি, প্লিজ বলো না যে তুমি আমাকে চেনো না। আমরা দুজনই কিন্তু আমাদের দুজনকে খুব ভালো করে চিনি, তাই না?
কি বলবেন বলুন। সিস্টার ক্রিস্টিনা তোমাকে ঘুরে ফিরে সেসব কথাই বলবে যা আমরা অনেক আগে থেকেই জানি।
আমি জানি সেটা। তুমি হয়তো আমাদের জন্য ওয়েট করছিলে, তাই আমি ভাবলাম আমরা এখন থেকে একই সাথে কাজ শুরু করলে কেমন হয়।
রবি আর সাতমানের মত আছে তো এতে?
হ্যাঁ, ওদের মতে তুমি খুবই বুদ্ধিমতী, আর রুদ্র তো এতটাই বুদ্ধিমান যে। যাও তুমি কথা বলে এসো, এখনো প্রায় 17 মিনিট বাকি। ওর সাথে কথা বলে বের হয়ে হোটেলে যাওয়ার আগে বাইরে দাঁড়িও, কথা হবে তোমাদের সাথে।
ভেতরে আসুন।
ধন্যবাদ সিস্টার,
বসুন। আপনি তো এর আগে কখনো আসেননি তাই না?
না, এর আগে আসা হয়নি এখানে, কেন বলুন তো?
না, আমার আসলে কি হয়, বয়স হয়েছে তো অনেক, ঠিক মনে রাখতে পারি না। তো আপনি যেন কি বলছিলেন?
আমি আসলে এই বই ঘরকে নিয়ে জানতে চাই। এত এত বই, এই বই ঘরের প্রতিষ্ঠাতা কে, এসব জানতে চাই আপনার কাছ থেকে।
এসব তো অনেক আগের কথা, আর ধরুন 80 অথবা 90 বছর আগের কথা। জর্জ হ্যারি ছিলেন জর্জ ডেমিয়েনের বাবা। তিনি বই পড়তে খুব ভালোবাসতেন, বিভিন্ন বই সংগ্রহ করতেন। তারপরে আস্তে আস্তে করে
ডেমিয়েন কি বেঁচে আছেন?
না, 7 বছর আগে।
কিভাবে হয়েছিল তার মৃত্যুটা?
মৃত্যু কিভাবে হয়েছে মানে?
না মানে উনি কি অসুস্থ ছিলেন?
কিছুটা, আর বয়সও তো হয়েছিল অনেক।
অনেকের মুখে একটা কথা শোনা যায়, ডেমিয়েন নাকি অনেক কিছু জানতেন, আর
অনেক বই যারা পড়েন তারা এমনই মেধাবী হন, এটা এমন কিছু না।
অনেকে মনে করেন যে তিনি নাকি ভবিষ্যৎ বলে দিতে পারতেন, আর এই বই ঘরে যারা বই পড়তে আসেন তারা নাকি অনেক পরিবর্তন হয়ে যান।
এসব কথা
মিমি, এই মিমি,
তুমি এখানে কেন এসেছো? ডেন,
তুমি তুমি এখানে কেন? মিমি, আমি না তোমাকে এখানে আসতে না করেছি? তুই কি চাস এখানে? তোকে না এখানে অনেকবার আসতে না করেছি?
কে আছো? কে আছো? আপনি এখন আসুন।
কিন্তু উনি,
প্লিজ,
যে কাজের জন্য নীতি এসেছিল তার হলো না, তবে নীতি আগে থেকে জানতো যে এমনটাই হবে। তবে ডেমিয়েনকে দেখে বেশ পকে গেছে নীতি। এই তাহলে ডেমিয়েন, ডেমিয়েনের একমাত্র ছেলে। নীতি যা খবর পেয়েছে তাকে ডেমিয়েনকে নাকি প্রায় অনেক বছর ধরে একটা বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছে। খুব বেশি কিছু ব্যক্তি ছাড়া সেই বাড়িতে কেউ প্রবেশ করতে পারেনি। কিন্তু ডেমিয়েন তাহলে এখানে কি করছে, আর এমন অস্বাভাবিক আচরণই বা করছে কেন? নীতির এখন সবকিছুই কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই বই ঘরে তো রহস্যের শেষ নেই। একের পর এক ঘটনায় নীতি বুঝে উঠতে পারছে না যে কোনটা আগে আর কোন কাজটা পরে করে। এদিকে মিমির কথা মতো কাজ করলে ফলাফল ভালো না খারাপ হবে তাও ভাববার বিষয়। তবে সব দিক থেকে বিচার করে নিজে কেন যেন মনে হচ্ছে সবাই একসাথে কাজটা করলে সহজ হবে। তাছাড়া নীতি আর রুদ্র মিলে কতটুকুই বা করতে পারবে? নীতি আর দেরি না করে রুদ্রকে ফোন করে, তারপর দুজন মিলে অপেক্ষা করতে থাকে মিমি, রবি আর সালমানের জন্য। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না ওদের।
আমি আগেই জানতাম তিনি ঘুরে ফিরে একই কথাই বলবেন।
এখন আমরা কি করতে পারি? তার আগে জানা উচিত সাদমান কি খবর পেয়েছে। সাদমান, তুমি কি নতুন কিছু জানতে পারলে?
হ্যাঁ, অল্প কিছু, তবে এতে আপাতত কাজ চালানো যাবে। বই ঘরের 2-3 জন কর্মচারী কিছুদিন আগে রাতে ডিউটি করতে যে কিছু একটা দেখতে পায়, আর তার পরপরই সেই 2-3 জন খুবই অসুস্থ হয়ে যায়। ডাক্তার ওদের রোগটা ঠিক ধরতে পারছিল না। তাদের মধ্যে একজন এতটাই অসুস্থ হয়ে যায় যে তার নাক মুখ দিয়ে অনবরত রক্ত পড়ছিল। পরে তাদের পরিবারের লোকেরা এসে সিস্টার ক্রিস্টিনার কাছে অনেক কান্নাকাটি করে। সিস্টার তাদের সাথে গোপন একটা মিটিং করে, আর তার পরদিন সকালবেলায় তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এতটাই সুস্থ যে তাদের দেখে কারোরই বোঝা সম্ভব না যে মাত্র 3-4 ঘন্টা আগে তারা সবাই মারা যাচ্ছিল।
আমিও এমন একটা কথা শুনেছিলাম, বই ঘরের মধ্যে যে অলৌকিক কিছু ব্যাপার ঘটে তা কিন্তু নতুন না।
আমরা সবাই তো বেশ কয়েক বছর ধরে এই জায়গা সম্পর্কে জানতে জানতে এক পর্যায়ে রহস্য সমাধান করতেই এখানে এসেছি।
আরো একটা ব্যাপার, আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল গুপ্তকক্ষের তথ্য বের করা। বইঘরের রহস্যের মূল কেন্দ্র কিন্তু কিন্তু গুপ্তকক্ষ।
কিন্তু ওই গুপ্তকক্ষের তথ্য পাওয়া সম্ভব না।
দুনিয়াতে যে জিনিস বিদ্যমান তার তথ্য বের করা তো এমন কঠিন কিছু বা অসম্ভব কিছু না। কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব তো কিছু না, শুধু মাথাটা খাটাতে হবে। কিন্তু কিভাবে? একটা মাস্টার প্ল্যান হলে একটা আইডিয়া আছে, যদি রুদ্র কাজটা ঠিকভাবে করতে পারে তাহলে আমাদের কাজ 50% হয়ে যাবে। কি প্ল্যান?
রুদ্র কোথায় নিতে?
চেঞ্জ করতে গেছে। সাংবাদিক থেকে বই ঘরের কর্মচারী হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে,
কাজটা ঠিকভাবে হলেই হয়।
মিমি, তুমি পাইপ দিয়ে উপরে উঠতে পারবে তো?
হুম, পারবো। কিন্তু কেন বলো তো?
রুদ্রকে একা ছাড়লে বিপদ হতে পারে।
হ্যাঁ, তাহলে কি আমরা?
আমি বের হয়ে যাব আর কিছুক্ষণ পরে। আমি বের হয়ে যাওয়ার পর এই ধরো 12:10 আগে তুমি বই নিতে গিয়ে কিছু বই ফেলে দিবে নিচে, আর যেভাবে পারো কিছু কর্মচারীদের ব্যস্ত রাখবে। আমার কাজ 12টার পরপরই শেষ হয়ে যাবে, আর পরবর্তী নির্দেশনা তুমি ফোনে পাবে। আমি তোমাকে সময় মতো টেক্সট করে দেব।
কথা মতো ঠিক সময় বইঘর থেকে বেরিয়ে গেল মিমি। বের হয়ে যাওয়ার আগে সব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি মিমিকে। এদিকে মিমি বই পড়তে পড়তে বারবার খেয়াল করছে ঘড়ির দিকে। ঘড়ির কাটা চলছে আপন গতিতে। ঘড়িতে সময় ঠিক 12:45। মিমি উঠে দাঁড়ায় চেয়ার থেকে, ধীরে ধীরে এগিয়ে যায় স্বামীর একটি বুকশেলফের দিকে। চারপাশে ভালো করে একবার দেখে নেয়। আশেপাশে তেমন কেউ নেই। বেশি রাত হয়ে যাওয়ায় ওই ফ্লোরে মিমি ছাড়া আর কেউ নেই। অনেক দূরে দু একজনের ছায়া দেখা যাচ্ছে। মিমি আবারও ঘুরে তাকায় ঘড়ির দিকে। এতক্ষণে কাজ শুরু করে দিয়েছিলেন। মিমি বই রাখতে গিয়ে হঠাৎ জোরে চিৎকার করে ওঠে। একটা কালো কুচকুচে হাত তার দিকে এগিয়ে আসতে দেখে মিমি। মিমি চিৎকার শুনে ছুটে আসে বেশ কয়েকজন কর্মচারী, আর ঠিক তখনই কালো হাতটি অন্ধকারে মিলিয়ে যায়। মিমি ভয়ে কাঁপতে থাকে। প্রায় 10-15 মিনিট পর স্বাভাবিক অবস্থা ফিরে আসে মিমি। এদিকে অগ্নিদিকে ঘটছে আরেক ঘটনা। কালো এক ছায়ামূর্তি হেঁটে হেঁটে বই ঘরের আশপাশ দিয়ে একটা ঝোপের মধ্যে ঢুকে গেল। ছায়ামূর্তিটার পেছন পেছন আরো একজন হেঁটে যাচ্ছে। হঠাৎ ছায়ামূর্তিটা দাঁড়িয়ে পড়লো একটা গাছের সামনে। তারপর বিড় বিড় করে কিসের জন্য পড়তে শুরু করলো। কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। পড়তে পড়তে এক পর্যায়ে ছায়ামূর্তিটা দৌড়ে বের হয়ে গেল ঝোপের ভেতর থেকে, আর গাছের আড়ালে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা লক্ষ্য করলো সালমা। এদিকে অন্যদিকে ঘুরছে আরেক ঘটনা। এই দিক দিয়ে তো মনে হচ্ছে এখানেই তো থাকে বলে শুনেছি। এখন কোন দিকে যাই? এতগুলো দরজা আর এত বড় বাসা।
কে কে ওখানে?
আমি আমি ভয় পাবেন না, আমি কোনো ক্ষতি করব না আপনার।
কিন্তু কে আপনি, এখানে এলেন কিভাবে?
না মানে আমি নিজেও জানি না আমি কিভাবে এখানে এসেছি।
হ্যাঁ, আপনি আপনি জানেন না?
আচ্ছা, আপনি কি অসুস্থ?
আমি আমি কাউকে ডাকি তাহলে? যেহেতু আপনি জানেন না আপনি কিভাবে এসেছেন, তাহলে তাহলে তো
আমার কাছে একটা বই আছে।
বই? কি বই? হ্যাঁ, কি লেখা আছে সেই বইতে?
জানি না, বইতে এই বাড়ির কথা লেখা আছে, আর লেখা আছে
চলে যান, চলে যান এখান থেকে, বাঁচতে হলে চলে যান, প্লিজ চলে যান, ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
কিন্তু আমার কথাটা তো শুনুন আপনি।
প্লিজ 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 চলে যান।
নীতি আর পুরো কথাটা বলে উঠতে পারেনি। বইয়ের কথা শুনে এতটা ভয় পেয়ে যাবেন যে নিয়ে তা সে ভাবতেও পারেনি। কিন্তু নীতি তো বানিয়ে বানিয়ে বলছে বইটার কথা। তাহলে কি না, ভাবার সময় পাইনি নীতি। তার আগেই দ্রুত ঘর থেকে দৌড়ে বের হয়ে যেতে হয়েছে জেনিয়ারের বাড়ি থেকে। আর এক মিনিট দেরি করলে হয়তো ধরা পড়ে যেতে হতো। নীতি দৌড়ানোর সময় একবারের জন্য পেছনে ফিরে তাকায়নি, আর তাই নীতি দেখতেও পায়নি ড্যানিয়ারের পেছনে দেয়ালে তখন এক জোড়া চোখ জল জল করছিল। দ্রুত দৌড়ে হোটেলে ফেরে নীতি। সবার কাজ শেষ, তাই এতক্ষণ সবাই নীতির জন্য অপেক্ষা করছিল। নীতিকে দৌড়ে আসতে দেখে সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়ল।
আমাদের
এতবার এসে এই বই ঘর থেকে ফিরে যেতে হতো না।
এতদিন তো শুধু গল্পই শুনে গেছি, আজ নিজের চোখে দেখলাম।
শুধু তাই না, আমরা অবশ্যই এই রহস্য সমাধান করেও যাব।
যদি আমার ধারণা সত্যি হয় তাহলে আমাদের সামনে বিপদ আসতে পারে। হ্যাঁ, বিপদের কাজে তো বিপদ থাকবে। আচ্ছা আচ্ছা, একটা কাগজ কলম নিয়ে বসে আমরা আমাদের সাথে আজকে যা যা ঘটেছে তা সবাই মিলে আলোচনা করি। কি কি ক্লু পাওয়া গেল তা প্রথম থেকে সবাই মিলে মিলিয়ে নিই। হ্যাঁ, না হলে সব তালগোল পাকিয়ে যাবে। প্ল্যান মতো আমি রেডি হয়ে যখন বের হই তখনই দেখি আমার চারপাশে দুই তিনজন কর্মচারী। যেহেতু তারা আমাকে চেনে না তাই তারা আমাকে চেনার চেষ্টা করছিল। আর ঠিক তখনই একটা মেয়ের চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেদিকে, আর সেই সুযোগেই আমি লুকিয়ে পড়ি দেয়ালে আড়ালে।
সিস্টার কৃষ্ণা তখন কোথায় ছিলেন?
বলছি, 12টার ঘন্টা বাজার কিছুক্ষণ পরপরই তিনি সোজা তার ঘর থেকে বের হয়ে যান। হাতে ছিল একটা কালো ব্যাগ, হাত দিয়ে তা খুব যত্ন সহকারে ধরে নিয়ে যাচ্ছিলেন। আমি ওনাকে ফলো করা শুরু করি। তারপর উনি আস্তে আস্তে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ান। ওই ঘরটা অনেক ভেতরে। শুধু তাই না, ওইদিকে যে কোনো একটা ঘর থাকতে পারে তা সাধারণ মানুষের পক্ষে ভাবাটাই অসম্ভব।
তারপর কি হলো, তুমি কি ঢুকেছিলে সেই ঘরে?
না, সিস্টার ঘরে ঢোকার পরপরই দরজা বন্ধ হয়ে যায়। আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। হঠাৎ সেই রাস্তাটাও তো খুঁজে পাচ্ছি না। কি যে হচ্ছে এখানে, কিভাবে দেখবো? এটা কে? না, একটু সিস্টার, না, এত রাতে এই লোকটা কে? এই সময় সঙ্গে যাবো? না না, যাওয়াটা ঠিক হবে না। কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? সিস্টার কখন বের হবে?
কতক্ষণ দাঁড়িয়েছিলে?
ঘড়িতে টাইম দেখার মতো কোনো উপায় ছিল না।
মানে কেন?
কারণ ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল।
কত সময় ওয়েট করেছো?
এই ধরো মিনিট 40-45।
তারপর সিস্টার বের হয়েছে?
না, ওই কালো কাপড় পরা লোকটা আবার যখন ফিরে এসেছে তখন সিস্টার বের হয়েছে।
লোকটার মুখ দেখতে পেয়েছিলে?
না, আমি মুখ দেখতে গেলে আমাকে দেখে ফেলতো।
রহস্য ধীরে ধীরে পাচ্ছি। তোমার সাথে কি ঘটলো? তোমাকে দেখে তখন আমার ঠিক ভালো লাগেনি। তুমি কিছু লুকাচ্ছ না তো? না না, আমি কি লুকাবো? আসলে আমি একটা কাজ করে ফেলেছি তোমাদেরকে মাঝে।
কি কাজ?
আমি হঠাৎ করে জানিয়ারের বাসায় চলে গেছি।
বলো কি, সে তো অসুস্থ, তোমার বিপদ হয়ে যেতে পারতো তো।
মিমি, আমরা যা দেখি তা সবসময় সত্যি না। আমরা যা দেখি তার বাইরেও অনেক কিছু থাকে এই পৃথিবীতে।
ঠিক বুঝলাম না নিতে, আমি কিন্তু
আমি জানি মিমি, কিন্তু আমার একটা হঠাৎ প্রথম থেকে ছিল, তাই আমি আর বসে থাকতে পারলাম না।
কিছু জানতে পেরেছো কি?
আমি যা বুঝতে পারছি তা শুনলে কিন্তু তোমরা সবাই চমকে যাবে। ড্যানিয়েল সবসময় অসুস্থ থাকে না, ও ওই বাড়ির ভেতরে যখন থাকে তখনও সম্পূর্ণ সুস্থ আর স্বাভাবিক থাকে।
তার মানে ও নাটক করে?
আমি এই ব্যাপারে একটু কনফিউজ, কারণ আজকে পুরো সময়টাতে আমার তো একবার এরকম কিছু মনে হয়নি যে ও নাটক করছে।
তাহলে আমরা কোন রাস্তা ধরে আগাবো?
একটা অদ্ভুত ব্যাপার কি জানো, আমি যখনই বলবো বুঝতে পারছিলাম না, তখন বানিয়ে বলে দিই একটা বই আমাকে এখানে নিয়ে এসেছে। তারপর যা ঘটেছিল তা আমি ভাবতেও পারি। জ্ঞানীর ভয়ে কুঁকড়ে গেল আর জোরে জোরে আমাকে চলে যেতে বললো। ওই বইয়ের কথা শুনে এমন করলো যেন সব ধ্বংস হয়ে যাবে, আমাকে বাঁচতে দেবে না ওই বইটা। তারপর কি বলেছিল সেটা পুরোটা শুনতে পারিনি আমি, তা না হলে আরো অনেক কিছু বোঝা যেত।
তার মানে তো
নীতি,
এই নীতি,
মিমি দেখো
কি দেখবো,
রুদ্র ঘড়িটা তো ঠিকই চলছে। নীতির কণ্ঠ শোনার সাথে সাথে রুদ্রের হাতের ঘড়ির দিকে তাকালো সবাই। রুদ্র নিজেও তাকালো ভালো করে, ঘড়িটা তো চলছে। নীতি ভালো করে মোবাইলে চারের সাথে মিলিয়ে দেখেছে, একদম ঠিক আছে। তাহলে রুদ্র যে বলল ওর ঘড়ি ওই সময় বন্ধ হয়ে গেছে, সবাই স্তব্ধ হয়ে বসে রয়েছে, কারোর মাথা যেন কাজ করে। এটা কি করে সম্ভব? ঘড়ি যদি থেমে গিয়ে থাকে, তবে যদি তা আবার চলা শুরু করে, তবে তা তো স্বাভাবিক না। কিন্তু এমনটা হলে তো ঘড়ির সময় আরো অনেক পিছিয়ে থাকার কথা। রুদ্রের ঘড়ি কিন্তু তেমন সময় পিছিয়ে নেই। সবার মনে ঘুরছে এখন একটাই কথা, আর সেটা হল
এটা কোনো ব্যাখ্যা আছে তোমাদের কাছে?
এমনটা হবে তা আমিও ধারণা করেছিলাম।
তুমি জানতে এমন কিছু?
না, আমি একটা ব্যাপার আজকে নিশ্চিত হয়ে গেছি, সেটা কি জানো? কিংবা কেউ আন্দাজ করতে পারছো? বই ঘরে কালো জাদু চলে, আজকে নিজের চোখে দেখে এসেছি।
কি বলছো?
হ্যাঁ, আজকে আমি নিজে দেখলাম এক কালো কাপড় পরা লোক গাছের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা মন্ত্র পড়লো, তারপর গাছ থেকে কেমন একটা ধোঁয়া বেরোতে শুরু করলো। না না, ঠিক ধোঁয়া বললে ভুল হবে, বলা যায় একটা আলো, আলোর দিকে তাকানো যাচ্ছিল না, সব আলো গিয়ে লোকটার শরীরের সাথে মিশে যাচ্ছিল।
তারপর
আলো একটা পর্যায়ে চলে যায়, তারপর লোকটাকে আমি আগের চেয়ে আরো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।
লোকটা তোমাকে দেখতে পায়নি?
হ্যাঁ, দেখেই তো ফেলেছে। তারপর আমাকে শুনবে, আরো শুনবে।
রুদ্র, ওকে ধরো।
কুয়াশা, কুয়াশা,
এতক্ষণ ধরে কুয়াশার প্রথম পর্ব শুনলেন। তাহলে আমি কথা বলছি না, আমার মনে হয় গল্পটা মাঝখান থেকে কথা না বলে কি হয়েছিল সেটা আপনারা শুনেই ফেলেছেন। আমি বরং দ্বিতীয় পর্ব শুরু করে ফেলি। দ্বিতীয় পর্ব শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি আপনি আছেন কুয়াশায়, আর কুয়াশা চলছে এবিসি রেডিও 89.2 তে। সঙ্গে আছি শারমিন। দ্বিতীয় পর্ব শেষ করে আবার ফিরছি, সঙ্গেই থাকবেন। কথা বলতে বলতে হঠাৎ করে কি যেন হয়ে গেল সাদমানের, চোখ জোরে রক্তের মতো লাল হয়ে গেল। সাদমানকে দেখে ভয় পেয়ে যায় নীতি, মিনি আর রুদ্র। কথা বলতে বলতে ভারী হয়ে আসে সাদমানের কণ্ঠ, যেন সাদমানের মধ্যে থেকেই কথা বলছে আরো একজন। সাদমানকে জোরে চেপে ধরে রুদ্র। ঘর থেকে সাথে সাথে ছুটে আসে রবি, আর ততক্ষণে জ্ঞান হারায় সাদমান। পরদিন সকালবেলা সাদমানকে দেখে বোঝাই যাচ্ছে না যে গতকাল রাতে ঠিক কি হয়েছিল। খাবার টেবিলে বসে সবাই ফলো করতে থাকে সাদমানকে।
সাদমান কোনো দিকে না তাকিয়ে একের পর এক স্যান্ডউইচ খেয়েই চলেছে।
তুমি ঠিক আছো সাদমান?
এটা কেমন প্রশ্ন, ঠিক থাকবো না কেন?
না এমনি জানতে চাইলাম।
ও আচ্ছা, তা আমাদের নেক্সট কাজ কি রবি, কিছু ভেবেছ?
না এখনো ভাবিনি।
আজকে আমরা বই ঘরে যাব না?
হ্যাঁ আমি যাব একবার, তুমি যাবে নাকি?
হ্যাঁ আমি তো যাবই, আর তোমরা কেউ যাবে না?
আমি আর রুদ্র হোটেলে থাকবো, আজকে আর বের হব না।
আমাদের আর একবার সিস্টারকে ফলো করা উচিত।
হ্যাঁ কিন্তু এবার কে করবে?
এর আগে তো রুদ্রই গিয়েছিল, ও করলে সবচেয়ে ভালো হবে।
ওটা নিয়ে আজকে রাতেই বসবো আমরা। মিমি তুমি রুদ্রকে সব বুঝিয়ে দিয়ে এসেছো তো?
হ্যাঁ কিন্তু আমরা কোথায় যাচ্ছি মিতি?
জেনিয়ারের বাসায়।
আবারও? তাও আবার দিনের বেলায়? কেউ দেখে ফেললে সব শেষ নীতি।
কিচ্ছু হবে না, তুমি এসো আমার সাথে।
কিন্তু
শোন, তুমি ওই গাছের আড়ালে থাকবে আর ফোনটা অবশ্যই সাথে রাখবে, আর কাউকে ভেতরে যেতে দেখলে আমাকে টেক্সট করে জানিয়ে দিবে, ঠিক আছে?
কিন্তু নীতি,
আমি জানি আপনি আমাকে সাহায্য করবেন।
আমি চাই না কারো ক্ষতি হোক এই কাজ করতে গিয়ে।
এভাবে আর কতদিন, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনি তো জানেন।
আপনি আমাকে মাফ করবেন, আমি আমি বলতে পারবো না, আমি কারো ক্ষতি দেখতে পারবো না।
আপনি না বললেও কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাব।
আপনি কেন বুঝতে পারছেন না, এই কাজ সহজ না, এই কাজ করতে গিয়ে অনেকে মারাও গেছে।
কিন্তু এতে কি আর কারো কোনো ক্ষতি হচ্ছে না?
দেখুন এই কাজ এত সহজ না, আমি বারবার কি বলছি আপনাকে?
আমি জানি এই কাজের অনেক ধাপ আছে, কিন্তু আমি চাই এসব শেষ হোক, আমি এর উপায় জানতে চাই আপনার কাছ থেকে।
যেদিন ঠিকভাবে এই কাজের প্রত্যেকটা ধাপ পার করে আসতে পারবেন সেই দিনই আপনাকে শেষ ধাপের কথা আমি জানিয়ে দেব, এখন তা জানানোর সময় হয়নি।
নিধি তোমার মাথা ঠিক আছে?
হ্যাঁ আমি ভেবেই বলছি।
কিন্তু এতে তোমার ক্ষতি হতে পারে।
আমি নিজেকে বাঁচাতে রুদ্রকে বিপদের দিকে ঠেলে দিতে পারি না।
আচ্ছা আমি যাই সেখানে।
না আমি একাই যাব।
নীতি এই বইঘরের রহস্য সমাধান করতে যখন আমরা এক হয়েছি তখন গেলে আমরা সবাই একসাথেই যাব।
তার আগে আরো একটা কাজ আছে, আমাদের আগে কিছু কাজ করে রাখতে হবে। সবার আগে যেতে হবে সেই ঘরে যে ঘরে কেউ কখনো প্রবেশ করতে পারে না।
সেখানে অবশ্যই এমন কিছু আছে যার জন্য ওই ঘর সবার চোখের আড়ালে রাখা হয়েছে।
কিন্তু আমাদের আগে সেটা খুঁজে বের করতে হবে।
তুমি কি জানো রবি, আমি গতকাল রাতে একটা ভয়ঙ্কর তথ্য পেয়েছি। গ্রামের মধ্যে যত ছোট ছোট ছেলে শিশু আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন প্রতি সপ্তাহে মারা যায়।
মারা যায়? এর সাথে বইঘরের কি সম্পর্ক?
বইঘরের প্রভাব সারা গ্রামে রয়েছে রবি, বাকি যেসব শিশু বেঁচে আছে তাদের আমাদের বাঁচাতে হবে।
তাহলে আজকে রাতেই আমরা?
হ্যাঁ, যা যার কাজ ভাগ করে নিতে হবে।
আমি আজকে ওইদিকে থাকবো, তুমি চিন্তা করো না। আর মিমি তুমি সিস্টারের বাসার দিকে নজর রাখবে।
সাদমান আর রুদ্র থাকবে বই ঘরের আশেপাশে, দরকার হলে যেন সময় মতো চলে আসতে পারে ওরা। কথা শেষ করে উঠে পড়ে ওরা পাঁচজন। আজ রাতের মধ্যে সবকিছু ঠিকঠাক করে ফেলতে হবে। এভাবে ছোট ছোট শিশুদের অকাল মৃত্যু ওদের যে কোনো মূল্যে থামাতেই হয়। ওরা জানে এই কাজ সহজ, অনেক কঠিন, অনেক ক্ষতি হবে এখানে, কিন্তু এখন আর ওদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
আসুন, আপনি আসুন, আর বেশি দেরি নেই, অনেক অনেক বছরের ফলাফল পেতে চাইছি। আপনি আসুন। আসুন আপনি আসুন। অবশেষে সেই দিন আসতে চলেছে, আমার বহু প্রতীক্ষিত দিন। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন।
রবি এখন আসছে না কেন? কোনো বিপদ হয়নি তো? আচ্ছা আমরা কি একটু এগিয়ে গিয়ে দেখব? রবি এত দেরি করলে যে, আমরা অনেকক্ষণ থেকেই তোমার জন্য চিন্তা করছি। কি হয়েছে রবি?
ওই ঘরে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি এত বই। কালো কাপড় পরা লোকটা একটা বই হাতে নিল, তারপর তারপর গাছ থেকে কেমন একটা ধোঁয়া বেরোতে শুরু করলো। না ঠিক ধোঁয়া বললে ভুল হবে, বলা যায় একটা আলো। আলোর দিকে তাকানো যাচ্ছিল না, সব আলো গিয়ে লোকটার শরীরের সাথে মিশে যাচ্ছিল।
ওই ঘরটা কোন দিকে দেখে এসেছ?
হ্যাঁ, কিন্তু ওই ঘরের দরজা খোলার জন্য একটা মন্ত্রের দরকার হয়, ওই মন্ত্র ছাড়া দরজা খুলবে না।
কি মন্ত্র সেটা?
আমি যতটুকু শুনেছি,
সাবমানের পর এবার রবির সাথেও এমন হলো। আমার কি মনে হচ্ছে জানো, আমাদের ফিরে যাওয়া উচিত।
এখন আর এটা সম্ভব না রুদ্র, এভাবে সবকিছু জানার পরও বাচ্চাগুলোকে না বাঁচিয়ে স্বার্থপর মতো চলে যাওয়া যায় না।
আমাদের সবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে মিমি, আমরা সবাই এখান থেকে একসাথে নাও ফিরতে পারি।
সবসময় খারাপটা না ভেবে ভালোটাও তো ভাবা উচিত, এমনটা তো নাও হতে পারে।
কি হতে পারে আর কি না হতে পারে তা আমরা সবাই খুব ভালো করেই জানি।
তোমার যদি থাকতে ইচ্ছে না করে তাহলে তুমি চলে যেতে পারো, কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব নয়।
গেলে সবাই একসাথেই যাব, আর না হলে যা ইচ্ছে করো।
আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম, দ্বিতীয় পর্বের পর অপেক্ষা করছে আমাদের জন্য শেষ পর্ব। আসুন দেখি সেখানে কি হয়। আপনি আছেন কুয়াশায় আমার সঙ্গে, আছেন শ্যামলিনের সঙ্গে, আর শুনছেন এবিএস রেডিও 89.2। রাত করে উঠে চলে যায় রুদ্র, ঠিক রাত নয়, অনেক ভয় আশঙ্কা থেকেই এমন করছে রুদ্র। রুদ্র স্পষ্ট বুঝতে পারছে সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে ওদের জন্য। বেঁচে ফিরতে পারবি কিনা তার কোনো নিশ্চয়তা নেই। বই ঘরের প্রতিটা জায়গাতে রয়েছে কালো জাদুর প্রভাব। এই প্রভাব থেকে বের হওয়া এত সহজ নয়। নিশ্চিত মৃত্যু জেনেও নীতি আর মিমি ওদের জায়গাতে অটুট রয়েছে। গত রাতের পর থেকে রবি বেশ চুপচাপ হয়ে গেছে। কে জানে কি ঘটতে চলেছে আগামীকাল? সবকিছু কি ঠিকঠাক হয়ে যাবে? যে অভিশাপ বিরাজ করছে পুরো গ্রাম জুড়ে, সে অভিশাপের হাত থেকে কি বাঁচানো যাবে সবাইকে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকালকে পরে।
আমরা সবাই কি একসাথেই যাব?
না, মিমি আর সাদমার নিচে থাকবে, আর রবি বই ঘরে কে কি করছে সেটা আমাদের জানাবে। মূলত রবি সিস্টারের দিকে নজর রাখবে, আমি আর তুমি যাব এই গুপ্ত কক্ষের কাছে।
আমাদের ঠিক কি কি করতে হবে তা কি ভেবেছ?
ওটা এখনো জানি না, তবে একজন জানে, সে আমাদের সাহায্য করবে আশা করছি।
কে?
ড্যানিয়েল, ড্যানিয়েলের একমাত্র ছেলে।
কি বলছো?
হ্যাঁ, যদি আমরা সব কাজ ঠিকভাবে করে ফেলতে পারি তাহলে শেষ কাজে সে আমাদের সাহায্য করবে।
আশা করি আমরা পারব।
পারতে আমাদের হবেই।
আচ্ছা, ওরা অপেক্ষা করছে আমাদের জন্য, আর দেরি করো, চলো।
আমার একটা কাজ আছে রুদ্র, তোমরা আগে যাও, আমি একটু পরে আসছি।
কেন, তুমি কোথায় যাবে?
ড্যানিয়েলের সাথে শেষবারের মতো দেখা করতে যাচ্ছি। তোমাদের সাথে একেবারে রাতে দেখা হবে আমার।
আমি আসবো তোমার সাথে?
না, এখানে ওদের সবাইকে একা রেখে তোমার আমার একসাথে যাওয়া ঠিক হবে না। মিমি একা রবি আর সাদমানকে নিয়ে কাজ করতে ভয় পাবে।
কাজের মধ্যে যদি সাদমান কিংবা রবির মধ্যে কোনো চেঞ্জ আসে তাহলে?
ওদের গলায় এটা বেঁধে দেবে, তাহলে শয়তান ওদের কাছে আসতে পারবে না। আপনি কেন এত ভয় পাচ্ছেন?
কারণ আমি আমার বাবাকে সবার চেয়ে বেশি ভালো চিনি।
কিন্তু তিনি তো মারা গেছেন।
আপনি আমার বাবার সম্পর্কে জানেন না, তাই এমনটা বলতে পারছেন। আমার বাবার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই।
তাহলে আমি যা যা করবো ভেবেছিলাম তার করতে পারবো না?
আমি তো কম চেষ্টা করিনি। যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকেই চেষ্টা করে যাচ্ছি। আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন দেখে আমাকে এখনো মেরে ফেলেননি।
এই কাজ করলে কি মৃত্যুই শেষ পরিণতি?
হ্যাঁ, আমি আমি অন্তত তাই জানি। তবে একটা জিনিস কি জানেন, মানুষের মনের জোরের ওপর কিচ্ছু নেই। আপনি হয়তো পারবেন।
তারপর
যদি পারেন তাহলে আমি নিজে এসে আপনার সাথে দেখা করে যাব, আর তা না হলে কখনো দেখা হবে না।
ধন্যবাদ।
আমি আমি আপনাকে একটা সাহায্য করতে পারি।
কিভাবে?
এই যে এটা দিয়ে।
রবি, সাদমান, কিছু দেখতে পাচ্ছ?
হ্যাঁ, কতদিনের মতো তো সব ঘটছে।
সাদমান, সাবধানে দাঁড়াও, তোমাকে না হলে দেখে ফেলবে।
এখন আমরা কি করবো?
আপাতত দেখতে থাকি, সিস্টার যাওয়ার পর লোকটা বের হয়ে আসবে, তখন আমরা কাজ করা শুরু করে দেব।
ঠিক আছে।
ধীরে ধীরে, আমরা তিনজন তিন দিক দিয়ে ফলো করবো।
কিন্তু আমরা তো গুপ্ত কক্ষে ঢুকতে পারবো না।
সেটা পরে দেখা যাবে, আপাতত এসো। এই সে গুপ্ত কক্ষে দরজা।
হ্যাঁ, কিন্তু আমরা তো ঢুকতে পারবো না।
তুমি ঠিক আছো সাদমান?
হ্যাঁ, রবি তো বাইরে, ওকে তো মনে হয় ধরে ফেলেছে সরকারকে।
ও দৌড় দিয়েছে, আশা করি কোনো সমস্যা হবে না। চলো বইটা খুঁজে বের করি।
দরজাটা ভালো করে ভেতর থেকে আটকে দিই, চলো।
সাদমান, এখানে তো সবই কালো জাদুর বই।
কোন বইটা আসল
সেটা তো আমিও বুঝতে পারছি না।
ওটা কাছাকাছি চলে এসেছে নীতি।
এক কাজ করো, যত বই আছে সব বই নিয়ে নাও।
এত বই ওদের কাছে পৌঁছে দেবো কিভাবে?
তাড়াতাড়ি করো সাদমান। তখন আমি এমন ছিলাম দেখতে, তারপর আমি এটাই মনে হয় সেই বই। আমি তো খুঁজতে হবে। আমাকে দাও দেখে চাবিটা। এটা কি তাহলে এটার চাবি? হয়ে গেছে, এবার এটা দিয়ে মিমি আর রুদ্রের কাছে পৌঁছে দিতে হবে। ওটা তোমার পেছনে দাঁড়িয়ে আছে, তুমি ডান দিক দিয়ে জোরে দৌড় দাও, জানালা দিয়ে লাফ দাও, তাতে আর বাঁচার কোনো উপায় নেই। এখন আমি আর আয়নার বই নিয়ে কিভাবে বোঝাবো?
কোনো উপায় না পেয়ে জানালা দিয়ে লাফ দেয় সাদমানকে মেরে ফেলেছিল। নিজেকে বাঁচতেই হবে, তার ওর কাছেই রয়েছে বাকিদের প্রাণ। ও মরে গেলে বাচ্চাগুলোকে আর বাঁচানো যাবে না। জানালা ভেঙে নিচে পড়ে রক্তাক্ত নিচে নিমিষ খুঁজতে থাকে। দূর থেকে শব্দ পেয়ে ছুটে আসে রুদ্র।
দেরি করো না, এই আয়নার বইটা নিয়ে ওই গাছের কাছে তাড়াতাড়ি যাও। ও কাছে চলে আসার আগে যাও রুদ্র।
হ্যাঁ হ্যাঁ যাচ্ছি।
তাড়াতাড়ি করো রুদ্র, আগুন ধরিয়ে দাও ওগুলোতে।
আমরা কিন্তু এখনো পুরো ঘটনাটা জানি না। শুনতে চান? জন্মের পর থেকেই আমার বাবা ছিল আমার সবচেয়ে প্রিয়, কিন্তু বাবার সবচেয়ে প্রিয় কিন্তু আমি ছিলাম না। তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তার নিজের সৌন্দর্যকে, আর আমার বাবার বই পড়ার অভ্যাস ছিল। বলা যায় আমার বাবা বেশিরভাগ সময় নিজের দিকে খেয়াল রাখতেন আর বই পড়তেন। এই নিজের দিকে খেয়াল রাখতে রাখতে একদিন তার মাথায় এলো কিভাবে নিজেকে আরো সুন্দর করে রাখা যায়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে তিনি সেগুলো ব্যবহার করতেন। এভাবে দিনের পর দিন যেতে থাকে আর আমার বাবা আগের চেয়ে অনেক পরিবর্তন হতে থাকেন।
একসময় তার কাছে এক কালো জাদুর বই আসে।
হ্যাঁ, এক তান্ত্রিকের কাছ থেকে একটা আয়নাও নিয়ে আসেন। এভাবেই তিনি দিনের পর দিন সুন্দর হতে থাকেন। তার বয়স যখন 60 বছর তখন তাকে দেখে মনে হতো 30-32 বছরের যুবক। বাবার সব বই ছিল ওই গুপ্ত পক্ষে। আমার বাবাকে কালো জাদুতে সাহায্য করতেন সিস্টার ক্রিস্টিনা।
উনি মারা যাওয়ার পর কিভাবে?
বাবা মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিলেন যে তিনি আর বেশি দিন থাকবেন না,
তখন তিনি সিস্টারের সাথে এমন এক কালো জাদু শুরু করেন যা তার মৃত্যুর পরেও থাকবে। এই কালো জাদু টানা বেশ অনেক বছর করলে একটা নির্দিষ্ট সময় পর বাবা আবারও বেঁচে উঠতে পারবে। বাবার সব শক্তি ওই গাছের মধ্যে দেয়া ছিল। বাবা যখনই ওই বই নিয়ে মন্ত্র পড়তেন ওই গাছের সামনে গিয়ে, তখনই বাবার শক্তিগুলো মন্ত্রের মাধ্যমে বাবার শরীরে আসত। আর গ্রামের কোনো এক ছেলে শিশু মারা গিয়ে বাবাকে জীবনে ফেরার পথে এক ধাপ এগিয়ে দিত।
আজ থেকে তাহলে সবকিছু শেষ হল।
হ্যাঁ, কালো জাদুর যত বই ছিল তা সব পুড়িয়ে ফেলা হয়েছে এতক্ষণে।
একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে।
কি কথা?
আমি প্রথম যেদিন সিস্টারের সাথে কথা বলতে যাই তখন আপনি এমন আচরণ কেন করছিলেন?
কারণ আমি বুঝতে পেরেছিলাম যে আপনি শুধু বই পড়তে কিংবা ঘুরতে আসেননি এই ঘরে।
এটা তাহলে?
আমি নিজে কিছু করতে পারছিলাম না, তাই একজনের সাহায্য লাগতো। তাই আমি ওই দিন এমন আচরণ করি যাতে আপনি আমার সাথে কথা বলতে আসেন।
সব রহস্য শেষ হয়ে গেছে। নীতি, মিমি আর রুদ্রের ফেরার সময় এসে গেছে। এক কাজের জন্য ওরা পাঁচজন এসেছিল, কিন্তু এখন ফিরে যাচ্ছে মাত্র ওরা কজন। এই মাত্র শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প। নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফারজাদা এবং সাউন্ডে ছিলেন গালিব খান। সবাইকে আগামী সপ্তাহে ঠিক একই সময় কুয়াশা এক্সপায়ার রূপ কুয়াশা শুরু হওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি সামিল বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
কুয়াশা
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।